الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدن چلر দর্শক শ্রোতা আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমরা এই অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করছি এবং আমরা যেই বিষয়ে আলোচনা শুনছি জানতে পারছি যে এই বিষয়ে কোরআনের কি ফয়সালা রয়েছে আমরা যেহেতু মুমিন আমাদের জন্য কোরআনের ফয়সালা জানা আবশ্যক যেহেতু আমার ঈমান রয়েছে কোরআনের উপরে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম যুগে যুগে এসেছেন মানুষের হেদায়াতের জন্য আমাদের হেদায়াতের জন্য এবং পুরো সৃষ্টিকুলের উপরে রহমত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম প্রেরণ হয়েছেন আর সে রাসূল রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর পবিত্র কোরআন নাযিল হয়েছে আমাদের হেদায়াতের জন্য তো আমাদের জীবন চলার পথে প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিটি পদে পদে কোরআনের ফয়সালা আপনার আমার জানা অত্যন্ত জরুরি একটি বিষয় জানবো কিভাবে জানতে হলে আমাদেরকে পড়তে হবে কানজুল ঈমান তরজিমায়ে খাজাইনুল ইরফান বাংলাতেও রয়েছে তাফসিরে নূরুল ইরফান এছাড়া সহজ উপায় হলো আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানের পর্বসমূহ প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছি আজকেও ব্যতিক্রম হবে না আজকেও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো ক্ষমা করার ফজিলত এই ক্ষমা করার ব্যাপারে কোরআন আমাদেরকে কি বলেছে তা জানব আমরা ক্ষমা কেন করব ক্ষমা করার ফয়সালা কোরআন দিয়েছে কেন দিয়েছে এই বিষয়গুলো আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করব আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম إلا كان عليهم ترة فإن شاء عذبهم وإن شاء غفر لهم এই হাদিসের বঙ্গানুবাদ কি হবে আমরা শুনি যেসব লোক এমন কোন মজলিসে বসে যেখানে তারা না আল্লাহ পাকের জিকির করে আর না তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করে তবে কিয়ামতের দিন সে মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে অতঃপর আল্লাহ পাক চাইলে তাদের শাস্তি দিবেন আর চাইলে ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস আমরা শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের উপরে একটি অপরিহার্য বিষয় সেটাই আমরা এখানে শুনতে পেলাম যে দরুদ সেই পাঠ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা ইনশাআল্লাহ যথাসম্ভব আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমরা সমাজে বসবাস করি একটি পরিবারে আমাদের বাস করা হয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা কর্মস্থলে আমাদের একে অপরের সাথে উঠা বসা হয়। সমাজে চলার ক্ষেত্রে, পরিবারে থাকার ক্ষেত্রে, সহকর্মীদের সাথে কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ঝগড়ায় জড়িয়ে পড়ি। কখনো আমাদের মধ্যে বাকতর্ক হয়ে যায় এমন পর্যায়ে যেন শত্রু মনোভাব তৈরি হয়ে যায়। কখনো আবার এই হিংসার ফলে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়, পরিবার ধ্বংস হতে দেখা দেয়। আমরা যেহেতু জানি সমাজে চললে, পরিবারে থাকলে, কর্মস্থলে, ব্যবসা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে থাকা অবস্থায় কিছু না কিছু আমাদের সাথে একে অপরের কি হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়। তো একে অপরের সাথে ঝগড়া বিবাদ হয়ে গেলে কিংবা কেউ কষ্ট করলে, কেউ আঘাত দিলে, আমার করণীয় কি, আমার ব্যাপারে কোরআনের ফয়সালা কি? অন্যায়ভাবে কেউ আমার উপরে জুলুম করলো, কেউ আমাকে আঘাত করলো, এখন আমার জন্য সর্বোত্তম ফয়সালা কোরআনের পক্ষ থেকে কি রয়েছে? সর্বপ্রথম বন্ধ কাজকে বন্ধ করার চেষ্টা করা, কিন্তু ফয়সালা কি সেটা আমরা জানব। অনেক সময় দেখা যায় আমাদের অধীনস্থ যারা রয়েছে কিংবা আমরা যাদের অভিভাবক, তাদের দ্বারা ভুল হয়ে গেলে আমরা খুব বেশি রাগান্বিত হয়ে যাই। আপনি আমি যেহেতু মুসলমান, কারো দ্বারা ভুল হয়ে গেল কিংবা আপনার অধীনস্থ কেউ একটা ভুল কাজ করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বিষয়ে কোরআন কি ফয়সালা দিয়েছে আপনার আমার জানা তো আবশ্যক, অবশ্যই আবশ্যক। তো আসুন কোরআনের আলোকে আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দশ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এই কথা পছন্দ করো না? আলা তুহিব্বু না আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এই কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এখানে আমাদেরকেই উৎসাহ দিতে গিয়ে বলা হয়েছে, তোমরা কি এই বিষয়টি পছন্দ করবে না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? আল্লাহর ক্ষমা করে দেওয়াটাকে তোমরা কি পছন্দ করবে না? এই বিষয়টি কোরআন আমাদেরকে জিজ্ঞেস করছে, মানে আমাদেরকে এই বিষয়ে উৎসাহ প্রদান করছে। তার মানে বোঝা গেল, একে অপরের সাথে বিবাদ লেগে গেলে, ঝগড়া হয়ে গেলে বা কোনো ধরনের মনমালিন্যতা ঘটে গেলে, তখন আমার ব্যাপারে কোরআনের ফয়সালা হলো আমি যেন তাকে ক্ষমা করে দিই। এটাই কোরআনের একটি চূড়ান্ত ফয়সালা যা আপনাকে আমাকে নেয়ামতের অধিকারী বানাবে। আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে কি ইরশাদ করেছেন। আমরা যদি লক্ষ্য করি পারা চার সূরা আলে ইমরানের 134 নং আয়াত, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আলিন্নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াত যদি আমরা অনুবাদ শুনি, এখানেও পূর্বের আলোচ্য বিষয় আলোচনা করা হয়েছে, আর ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। এখানেও আমরা জানতে পারলাম, কেউ যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তাহলে তার ব্যাপারে কোরআনের ফয়সালা হলো সে যেন নিজের ক্রোধ, নিজের রাগকে দমন করে নেয়, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। এটাই হলো কোরআনের ফয়সালা একজন মুমিনের নিয়ামত পাওয়ার ব্যাপারে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ব্যাপারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারীম আমাদেরকে ফয়সালা দিয়েছেন, যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের আওতাভুক্ত হতে হয়, তাহলে আমাদেরকেও ক্ষমা করতে হবে, পরস্পরকে ক্ষমা করা স্বভাব নিজের মাঝে রাখতে হবে। স্বাভাবিক, যেহেতু আমরা পৃথিবীতে চলাফেরা করি আর একে অপরের সাথে ঝগড়া হতেই পারে বা কেউ আমাদেরকে আঘাত করতে পারে, আমাদের অধীনস্থ কারো দ্বারা ভুল হয়ে যেতে পারে, তখন আমার করণীয় কি একজন মুমিন হিসাবে? তো সেই হিসাবে কোরআন আমাকে ফয়সালা দিয়ে দিল যাতে আমরা কি করি, রাগান্বিত না হই, আমরা অত্যাচার করে না বসি, আমরা ক্ষমা প্রদর্শন করি। এটাই হলো কোরআনের চূড়ান্ত ফয়সালা। কোরআনের ফয়সালা অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনযাপন করলে আপনার আমার জীবনযাপন করা সহজ হয়ে যাবে। আসুন, মানুষকে ক্ষমা করা ফজিলত সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির মাঝে তিনটি বিষয় থাকবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত সহজ পদ্ধতিতে গ্রহণ করবে এবং তাকে স্বীয় রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আয়াতের আলোকে শুনছিলাম, এবার একটি হাদিসও আমরা শ্রবণ করলাম। এখান থেকে প্রতীয়মান হয় যে এই হাদিসের আলোকে জানা যায় যে যে ব্যক্তি মাঝে তিনটি গুণ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ উপস্থাপন করলেন যে আল্লাহ তাআলা তার হিসাব সহজ করে দিবেন এবং তাকে স্বীয় রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনটি বিষয় কী কী? ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। আমাদের সমাজে অনেক সময় এমনটা দেখা দেয় যে অনেকে আপনাকে আমাকে মাইনাস করে, প্রতিটি ক্ষেত্রে আপনাকে আমাকে মাইনাস করে। তখন আমাদেরও চেষ্টা থাকে তাই, যে আমার প্রতি সচেতন আমি তার প্রতি খেয়াল রাখব, যে আমাকে প্রতিটি বিষয় মাইনাস করে আমি তাকে মাইনাস করব। কিন্তু না, যদি আল্লাহ তাআলার রহমতে জান্নাতে প্রবেশ করার ইচ্ছা থাকে তাহলে যে আপনাকে বঞ্চিত করে আপনার উচিত হলো তাকে দান করা, তাকে সুযোগ করে দেওয়া। দুই, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। এটাও সেম, বর্তমান যুগে কেউ আমার সাথে আত্মীয়তা না রাখলে আমিও রাখি না, কেউ আত্মীয়তা রাখলে তখন আমিও রাখি। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয় হতে হবে এমন যে সবাইকে সঠিক বুঝে অধিকারী হওয়াটা জরুরি না, আপনি যেহেতু ভালোটা বুঝেন ভালোটা করতে হবে। যদি কিয়ামতের হিসাব সহজে হয়ে যায় এমনটি আপনার আকাঙ্ক্ষা থাকে, যদি আপনার এই আশা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ রহমতে জান্নাতে প্রবেশ করবেন, তাহলে আপনার করণীয় হলো কেউ যদি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি নিজে থেকে সেই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার চেষ্টা করবেন। তৃতীয়, যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। আপনার উপরে কেউ জুলুম করছে, অন্যায় করছে, আপনি সুযোগে বসে থাকলেন কিংবা অন্যায়ভাবে আপনিও তার থেকে প্রতিশোধ গ্রহণ করলেন, তাহলে সে এবং আপনার মধ্যে পার্থক্য কী রইল? সেও জুলুম করেছে এক সময়, আপনিও সুযোগে জুলুম করলেন। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে সফল হওয়ার জন্য কোরআনের ফয়সালা হলো আমরা যেন ক্ষমা করতে শিখি, ক্ষমা করার স্বভাব নিজের মাঝে রাখি। আরেকটি হাদিস আমরা শ্রবণ করি, কিয়ামতের দিন ঘোষণা করা হবে যার প্রতিদান আল্লাহ পাকের দয়াময় দায়িত্বে রয়েছে সে যেন দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে। ঘোষণা করা হবে এইভাবে, জিজ্ঞাসা করা হবে কার জন্য প্রতিদান রয়েছে, ঘোষণাকারী বলবে যারা ক্ষমা করে দেয় তাদের জন্য। তখন হাজার হাজার মানুষ দাঁড়াবে এবং হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি শোনার পরে আমাদের মনের মধ্যে একটা উৎসাহ চলে আসলো, একটা আকাঙ্ক্ষা চলে আসলো যে হাজার হাজার মানুষ জান্নাতে প্রবেশ করবে, হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে, আমিও যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। এই আকাঙ্ক্ষা কিন্তু শোনামাত্রই আমাদের অনেকের মনের মধ্যে জেগেছে। কিন্তু এর পিছনে যেই কথাগুলো বলা হলো যে এটা কার জন্য হবে, কার জন্য এই প্রতিদান হবে, ভাষণাকারী বলবেন যারা ক্ষমা করে দেয় তাদের জন্য। এখন আপনি আমি ক্ষমা করি কি না, যদি না করে থাকি আর এই নিয়ামত পাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেরি নয়, আজকে থেকেই নিয়ত করে নিই ক্ষমা করার স্বভাব নিজের মাঝে নিয়ে আসি। আরেকটি হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার ভুল ক্ষমা করে দিবেন। কিয়ামতের দিন প্রতিটি মানুষ চাইবে যেন কারো ভুল না থাকে, প্রতিটি মানুষের ইচ্ছা থাকবে তার যেন কিয়ামতের দিন কোনো ধরনের দোষ প্রকাশ না হয়। তো ভুল যদি ক্ষমা করাতে হয় তাহলে আপনাকে আমাকে কী করতে হবে, পৃথিবীতেই মানুষের ভুলগুলো ক্ষমা করে দিতে হবে, মুসলমানদের ভুলগুলো ক্ষমা করে দিতে হবে, তাহলেই আমরা এই নিয়ামত দ্বারা ধন্য হব। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আমাদের আদর্শ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। রসুল্লাহ ইসলামের জীবন থেকেও তো আমাদের কিছু শেখা উচিত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বভাবগত মন্দ কথা বলতেন না এবং কৃত্রিমভাবেও না, বাজারে সরগোলকারী ছিলেন না এবং মন্দের বদলা মন্দ দিয়ে দিতেন না, বরং হুজুর ক্ষমা করতেন ও মার্জনা করে দিতেন। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বভাবগতভাবেই তিনি মন্দ কথা কখনো বলেননি, বাজারে হইচই করেননি। আর তার একটি মহৎ গুণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্ষমা করতেন। তো আমরা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আমাদের আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই তো পালন করতে হবে। দেখুন, যারা আল্লাহর নবীগণ রয়েছে, যারা আউলিয়া ইকরাম, যারা মুত্তাকিন মুমিন, আমরা যদি তাদের জীবনী লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই তারা প্রত্যেকে ক্ষমাশীল ছিলেন। আর হবেন না কেন, তারা তো কামিয়াব হয়েছেন, তারা কোরআনের উপরেই আমল করেছেন। কোরআন যখন ফয়সালা দিয়েছে ক্ষমা করে দেওয়ার বিষয়ে, আর তারা ক্ষমা করবে না এমনটা হতে পারে না। তো যারাই কোরআনের ফয়সালা অনুযায়ী নিজের জীবন যাপন করছে, আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। আমরা শুনছিলাম ক্ষমা করার স্বভাব। আসুন, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু ইসলাম কেমন ক্ষমা করেছেন এবং ক্ষমা করার কেমন নজির কায়েম করেছেন, আমাদেরকেও এই স্বভাব নিজের মাঝে আনতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি কয়বার ক্ষমা করব, দুইবার, তিনবার, চারবার। আসুন, এই ক্ষমা করার দৃশ্য আমরা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ক্ষমা করেছিলেন, এই ঘটনা আমরা শ্রবণ করি, তাহলেই বুঝতে পারবো যে কতবার ক্ষমা করা যায়। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শাহিনশাহ হিসেবে হেরেম শরীফে প্রথমবারের মতো সাধারণ দরবার অনুষ্ঠিত করলেন, যাতে এই অধিবেশনে ইসলামী সৈন্যবাহিনী ছাড়া হাজার হাজার ইসলাম বিরোধীদের এক বিশাল ভিড় ছিল। এই শাহী খুতবায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কাবাসীদের উদ্দেশ্য নয় বরং সকল মানুষকে সম্বোধন করলেন। খুতবার পর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজার হাজার মানুষের সমাবেশে এক গভীর দৃষ্টি দিলেন এবং দেখলেন যে কুরাইশদের সর্দাররা মাথা নিচু করে আছে, দৃষ্টি অবরত করে কাঁপছে এবং ভীত হয়ে দাঁড়িয়ে আছে। সেই অত্যাচারী ও নিপীড়নকারীদের মধ্যে সেই সকল লোকেরাও ছিল যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথে কাঁটা বিছিয়ে দিত, তারাও ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বারবার পাথর নিক্ষেপ করেছিল, ওই রক্ত পিপাসুরাও ছিল যারা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর প্রাণঘাতী হামলা করেছিল, ওই সব নিষ্ঠুর লোকেরাও ছিল যারা তার পবিত্র দাঁত মোবারকের কিছু অংশ শহীদ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারাকে রক্তাক্ত করেছিল। ওইসব লোকেরাও ছিল যারা বছরের পর বছর ধরে অপবাদ, অলজ্জাজনক গালিগালাজ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে ক্ষত বিক্ষত করেছিল। ওই সকল ঘাতক ও হিংস্র লোকেরাও ছিল যারা তার গলায় চাদরের ফাঁস লাগিয়ে তার শ্বাস রোধ করতে চেয়েছিল, তারা তার রক্তের তৃষ্ণার্থ ছিল, যাদের তৃষ্ণা নবুয়তের রক্ত ছাড়া অন্য কিছুতে মিটত না। ওইসব অত্যাচারী ও রক্ত পিপাসুরাও ছিল যাদের আক্রমণ ও অত্যাচারে বারবার মদিনার দেওয়ালগুলো কেঁপে উঠেছিল, যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের প্রতি অনেক বেশি পরিমাণে জুলুম ও অত্যাচার করেছিল, যারা হজরতে বিলাল, হজরতে সোহাইব, হজরতে আম্মার, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে জায়েদ বিন দসিন্না রদিয়াল্লাহ তাআলা আনহুম ইত্যাদিকে রশি দিয়ে বেঁধে চাবুক মেরে মেরে জ্বলন্ত বালুর উপর শুইয়ে দিয়েছিল, কাউকে আগুনের জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রেখেছিল, কাউকে চাদরে পেঁচিয়ে নাকে ধোয়া দিয়েছিল, শতবার গলা টিপে ধরেছিল। আজকে সেই সকল অপরাধীরা এখানে ছিল, আর এই সব অপরাধী হাজার হাজার মুহাজির ও আনসার বাহিনীর অধীনে ছিল। আল্লাহ আকবার। তো তারা অপরাধীরা কাঁপছিল এবং মনে মনে ভাবছিল, হয়তো আজ আমাদের লাশ কুকুরকে দিয়ে ছিঁড়ে মাংসগুলো চিল শকুনকে খাওয়ানো হবে এবং আনসার ও মুহাজিরদের ক্ষিপ্ত বাহিনী আমাদের প্রতিটি শিশুকে ধূলিসাৎ করে আমাদের বংশ নিপাত করে দিবে এবং আমাদের জনপদগুলো ধ্বংস ও তছনছ করে দিবে। এই চিন্তাধারা চলছিল কাদের মাথায়? যারা অমুসলিম ছিল, মক্কার অমুসলিমরা, যারা বছরের পর বছর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক বেশি পরিমাণে জুলুম ও অন্যায় করেছিল, যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের প্রতি অনেক বেশি কঠোরতা করেছিল, অনেক বেশি কষ্ট দিয়েছিল। আজ ইসলামের বিজয় হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কিরাম রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, তারা এমন শান সংকেতের সাথে ছিল যে মক্কার অমুসলিমদের সর্দাররা থর থর করে কাঁপছিল। তারা ভাবছিল যে আমরা যে পরিমাণে অন্যায় করেছি, আমাদের মাথাকে যদি শরীর থেকে পৃথক করে দেওয়া হয় তাহলে আমাদের শাস্তি কম হবে। তাই তারা নিজের মতো করে ভাবছিল যে আমাদেরকে কী কী শাস্তি দেওয়া হতে পারে, আমরা কোন কোন শাস্তি পেতে পারি, এভাবে তারা কল্পনা জল্পনা করছিল। তারা নিজেরাও জানতো যে আমরা অপরাধী, আমরা যা শাস্তি দেওয়া হবে সেটাই আমাদের জন্য কম হবে। আল্লাহ আকবার। এইভাবেই তাদের আতঙ্ক চলছিল, তাদের প্রতিটি শরীর অংশ কাঁপছিল এই নিরাশা ও হতাশার ভয়ঙ্কর পরিবেশে। হঠাৎ প্রিয় আকা মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রহমতের দৃষ্টি তাদের প্রতি নিবদ্ধ হলো এবং সেই অপরাধীদের তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি জানো আজ আমি তোমাদের সাথে কি আচরণ করতে যাচ্ছি? এই আতঙ্কজনক ও ভীতিপ্রদ প্রশ্নে অপরাধীরা জ্ঞান হারিয়ে ফেলার মতো কাঁপতে থাকে, কিন্তু রহমতপূর্ণ ললাট দেখে সবাই একযোগে বলল যে আপনি অত্যন্ত দয়ালু। সবার দৃষ্টি নবুয়তের সৌন্দর্যের দিকে তাকিয়েছিল এবং সবার কান নবুয়তের চূড়ান্ত ফয়সালা শোনার অপেক্ষা ছিল। হঠাৎ মক্কা বিজয়ী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন দয়ালু সুরে ইরশাদ করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু আনতুমুত তুলাকাউ, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। চিন্তা করুন, ভাবুন, এত বেশি অত্যাচার হয়েছে, এমন অন্যায় করা হয়েছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছে, এত কিছু করার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করলেন। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে যে ক্ষমা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়া ইকরাম আলাইহিম রহমা, তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাই তারা আমাদের জবানে এত বেশি আলোচিত হন। আল্লাহ তাআলা তাদেরকে শান মর্যাদা মান মর্যাদা দান করেছেন। তার মানে বোঝা গেল, আমরা যদি ক্ষমা করার স্বভাব গড়ে তুলতে পারি তাহলে আমরাও আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করলেন তখন কি ফল পাওয়া গেল, কি ফলাফল বের হয়ে আসলো? আমরাও ক্ষমা করলে কিন্তু ফলাফল ভালো হবে। তো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হঠাৎ রিসালাতের এই ঘোষণা শুনে সব অপরাধীর চোখ অনুশোচনায় অশ্রুসিক্ত হয়ে গেল এবং তাদের মুখ থেকে জারি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর তাদের এই ধ্বনিতে কাবা শরীরের দেওয়াল ও পরিবেশ সব দিকে নূরের বৃষ্টি হতে লাগলো। সিরাতে মুস্তাফা গ্রন্থের মধ্যে এটি নিয়ে আসা হয়েছে। আমাদের যেন দর্শক শ্রোতা, আমরা অবশ্যই বুঝে গেছি যে ক্ষমা করার এই নজির না কিয়ামত পর্যন্ত হবে না কখনো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নজির কায়েম করলেন, একবার অত্যাচার করলে ভিন্ন বিষয় ছিল, দিনের পর দিন বছরের পর বছর মুসলমানরা সেই অমুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তাদের উপরে নিপীড়ন করা হয়েছে, কিন্তু তারা সহ্য করেছে। কেন? কোরআনের ফয়সালা, ক্ষমা করে দিলে জান্নাতের সুসংবাদ রয়েছে, ক্ষমাকারীদের জন্য বিভিন্ন নিয়ামত রয়েছে। তোমাদের যেন দর্শক শ্রোতা, আমরাও এই স্বভাব নিজের মাঝে নিয়ে আসি। একটি ছোট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, একবার কয়েকজন মেহমানের সাথে খাবার খাচ্ছিলেন। গোলাম গরম ঝোলের পাত্র নিয়ে আসছিল, হঠাৎ তার হাত থেকে পাত্রটি পড়ে গেল, যার কারণে ঝোলের ছিটে তার উপরে পড়ল, অর্থাৎ হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পড়ে গেল। এটি দেখে গোলাম ঘাবড়ে গেল এবং লজ্জাবনত স্বরে সূরা আলে ইমরানের 134 নং আয়াতের এই অংশটি তেলাওয়াত করল, ওয়াল কাযিমিন আল গায়দ ওয়াল আফিন আনিন নাস, আর ক্রোধ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই আয়াত সেই গোলাম পাঠ করল। গোলাম যেহেতু হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে থাকত, স্বাভাবিক সে জানে যে কখন কোনটা বলতে হবে। এটি যখন তেলাওয়াত করল তখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ক্ষমা করে দিলাম। যেহেতু কোরআনে আসছে ক্ষমা করার কথা, তো তিনি ক্ষমা করে দিলেন। এরপরে গোলাম এই আয়াতের শেষ অংশ পাঠ করলেন, আল্লাহু ইয়াহিব্বুল মুহসিনিন, আর সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়, যারা সৎ ব্যক্তিবর্গ রয়েছে তারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা। হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতের এই অংশ শুনলেন তখন তিনি বললেন, আমি তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছিল আমাদের ইমাম, আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।